السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. ذكر لتبين للناس ما نزل إليهم. وقال رسول الله صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. وقال أيضا: إن العبد ليصلي الصلاة ما يكتب له منها إلا عشرها، تسعها، ثمنها، سبعها، وسدسها، خمسها، ربعها، ثلثها، نصفها، إلى آخر الحديث. الحمد لله، الله رب العالمين তার সেই বিশেষ মেহেরবানিতে আজকে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনের কিছু আলোচনা করা এবং শোনার যে তৌফিক দান করেছে সেজন্য বলি আলহামদুলিল্লাহ। সলাত বা নামাজ বিষয়ে আমাদের ধারাবাহিক যে আলোচনা চলতেছে, আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে নামাজ বা সলাত সহি হওয়ার শর্তগুলি আমরা জেনেছি। এরপরে আমরা দ্বিতীয় পর্বে যেটা আমরা শুরু করেছি সেটা হলো যে নামাজ কবুল হওয়ার শর্তগুলি কি, বা নামাজ পড়ে যে ফায়দা এই ফায়দাগুলি আমরা কেন পাই না, এর মানে নামাজ কবুল হয় না। আর কবুল না হওয়ার কারণ বা ফায়দা না পাওয়ার কারণ বা উপকার না হওয়ার কারণ একটি হলো যে আমাদের নামাজ বা সালাতগুলি এর মধ্যে খুশু এবং খুজুর অভাব রয়েছে। এর আগের সপ্তাহে আমরা বা এর পূর্বের আলোচনায় আমরা খুশু এবং খুজু এর অর্থ কী, এর প্রয়োজনীয়তা কী, এর গুরুত্ব কী এবং কিভাবে বা কি করলে আমরা সত্যিকারে নামাজের মধ্যে সালাতের মধ্যে খুশু এবং খুজু করে আমরা সত্যিকারে একটা জিন্দা এবং সঠিক নামাজ পড়তে পারি। আজকে দ্বিতীয় যেটি কারণ ছিল আমরা এর আগে নির্দিষ্ট করেছিলাম সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সালাত না হওয়া বা না আদা করা। সালাত পড়ি কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই তরিকায় সালাত আদায় করা উচিত সহি তরিকা আমাদের জানা না থাকার কারণে আমাদের নামাজ হয়তো আল্লাহ দরবারে কবুল হচ্ছে না, আর এই জন্য এর ফায়দা আমরা বা উপকার আমরা উপলব্ধি করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা প্রতিটি আমল কবুল হওয়ার জন্য একটা বিশেষ শর্ত। আমরা সবসময় আলোচনা করে এসেছি যে কোনো আমল কবুল হওয়ার জন্য শর্তগুলির মধ্যে বিশেষ শর্ত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ তরিকা অনুযায়ী আমাদের সে আমলটি হতে হবে। হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, সর্বশেষ ইমাম যিনি, 241 যার ইন্তেকাল, তৃতীয় শতাব্দীর তাবে তাবিদের যিনি অন্তর্ভুক্ত, ইমাম আহমদ বিন হাম্বাল একটি হাদিস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের যখন তারা নামাজ বা সালাত কায়েম করবে কিন্তু সালাত আদা বা কবুল হবে না। উনি আশ্চর্য হয়ে বলছেন যে আমি আমার জিন্দগিতে, কখনকার কথা এটা, তৃতীয় শতাব্দীর কথা, আমি 100টি মসজিদে নামাজ আদা করেছি, সালাত কায়েম করেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের যে পদ্ধতি সেই পদ্ধতি আমি পাই নাই। সুবহানাল্লাহ। আজ থেকে 1100-1150 বছর আগে তাবেঈদের যুগে, তাবে তাবেঈনদের যুগে হযরত ইমাম আহমদ বিন হাম্বাল যিনি 1000,000 হাদিসের হাফেজ ছিলেন, ইমাম বুখারীর শিক্ষক, ইমাম বুখারী এক জায়গাতেই বসে নামাজ সংক্রান্ত 10,000 হাদিস মুখস্থ শোনাতে পারতেন, যিনি 600,000 হাদিসের হাফেজ ছিলেন, তার উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বাল যিনি হাদিসের সবচেয়ে বিশেষজ্ঞ, সব ইমামদের চাইতে যিনি বেশি জানতেন হাদিস বিষয়ে, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উল্লেখ করে যেমন একটি সময় আসবে যে মানুষ নামাজ বা সালাত কায়েম করবে কিন্তু তাদের সালাত হবে না। এই হাদিস মুসনাদে আহমদে উল্লেখ করার পরে বা ওনার কিতাব কিতাবুস সালাহ মা ইয়ালজুমু ফিহা রিসালার মধ্যে উনি বলছেন যে একশতটি মসজিদে আমি নামাজ কায়েম করেছি, আদা করেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পদ্ধতি অনুযায়ী মানুষকে নামাজ পড়তে আমি দেখি নাই। আর আজকে আমরা কতদিন পরে, যখন কোনো মাঝহাব তৈরি হয় নাই, যখন এখন যে ফিতনা তখন এত ফিতনা ছিল না, যখন কোনো তরিকার নামে কোনো কিতাব লেখা হতো না, সেই যুগের কথা তিনি আশ্চর্য হয়ে বলছেন। বন্ধুগণ, সালাত এমন একটি ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে এর আগে আমরা জেনেছি মেরাজের রাত্রিতে সপ্ত আকাশে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ মেহমান করে নিয়ে গিয়ে তাকে এই নামাজ দিয়েছিলেন। এই সালাতের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রিল আলাইহিসসালামের মাধ্যমে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছিলেন। অন্য কোনো ইবাদত কিন্তু সরাসরি আল্লাহ শিক্ষা দেন নাই। জিব্রিল আলাইহিসসালাম নিঃসন্দেহে আল্লাহর কাছে শিখেছেন, কারণ জিব্রিল নিজেই শিকার করে বুঝি নেই। জিব্রিল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সালাতের পূর্ণাঙ্গ পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আর সেই পদ্ধতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা ইকরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবা ইকরাম তাদের শাগরিদ তাবেদেরকে এইভাবে একের পর এক আজকে হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ পদ্ধতি রয়েছে না নাই নিঃসন্দেহে রয়েছে, নিঃসন্দেহে রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন লাম তাদিল্লু তারা তুফিক আমরাই, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি তোমরা এই দুটাকে মজবুত করে ধরো লাম তাদিল্লু তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুটি কি? কোরআন এবং হাদিস। এই জন্য বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করতে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তাদের তরিকা মানতে মানো না, কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু খুব কম মানুষই আছে যারা নসিহত গ্রহণ করে, কম মানুষই আছে যারা সরাসরি আল্লাহর দেওয়া ওয়াহি মাতলু কোরআন এবং ওয়াহি গায়র মাতলু হাদিসকে মান্যওয়ালা খুব কমই হয় সর্বযুগেই। এই জন্য বন্ধুগণ সালাতের পদ্ধতি সঠিকভাবে জানা এবং সেই অনুযায়ী আদা করা সালাত কবুলের বিশেষ শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে জনৈক সাহাবী এসে নামাজ বা সালাত আদা করে জামাত হয়ে গিয়েছিল, রাসূল বসেছিলেন, সালাত আদা করে রাসূলকে এসে সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর দিয়ে বললেন ইরজে, ফিরে যাও, ফসল্লি, নামাজ আদা করো, আবার ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজই পড়নি। এর আগেও হাদিসটা আপনারা উল্লেখ করেছিলাম, হে আমার সাহাবী ফিরে যাও, সালাত আবার আদা করো, তুমি নামাজই পড়ো নাই, তিনি বললেন তোমার নামাজ হয় নাই। কথাটা ভালো করে বুঝেন, এর যে ফসল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও সালাত আবার আদা করো, তুমি সালাত আদা করো নাই। এইভাবে তিনবার চারবার সাহাবী বারবার নামাজ আদা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি গিয়ে সালাম দিচ্ছেন, উত্তর দিয়ে বলছে যাও, পরে বললেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে আমি ভালো জানি না। এরপরে তিনি সালাতের পদ্ধতি জানাই দিলেন, যেই পদ্ধতি আমরা ইনশাআল্লাহ আলোচনায় করব। বললেন সালাতের মধ্যে এতেদার, ইতমিনান, রুকু, সিজদা, দোয়া ঠিকমতো না করলে নামাজ হবে না। এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সালাত সাহাবা ইকরামকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য একবার তিনি বা জামাত মিম্বারের উপরে উঠে নামাজ আদা করলেন। সবকিছু রুকু আপনার তেলাওয়াত সবকিছুই মিম্বারের উপরে, সেজদার সময় ওই মিম্বার থেকে নেমে পিছন মুখে নেমে তারপরে সেজদার নেমে এরপরে তিনি সেজদার শুধু মাটির মধ্যে করলেন, বাকি সালাতের সবকিছু আদা করলেন কিছু মেম্বার উঠে এবং বললেন ইন্নামা সানাতু হাযা লিতাতাম্মু বি, এটা কেন করলাম হে সাহাবা ইকরাম, এইভাবেই তোমরা সবসময় সালাত আদা করবে তা না, বিশেষ একটা উদ্দেশ্য সেটা হলো এইভাবে করলাম লিতাতাম্মু বি, যাতে করে তোমরা আমার ইতমাম করতে পারো, আমাকে ফলো করতে পারো, ওয়া লিতাআল্লামু সালাতি, এবং তোমরা আমার সালাতকে শিখে নিতে পারো, আয়ত্ত করে নিতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন বুখারী শরীফে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে সাহাবা ইকরাম বা হে আমার উম্মত, আমি রাসূল যেভাবে সালাত আদা করি কায়েম করি, হুবহু ওইভাবে তোমরা সালাত আদা করো কায়েম করো। তাহলে নিঃসন্দেহে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পদ্ধতিতে আদা করা অত্যন্ত আমাদের জরুরি। বিশেষ করে একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইউসাল্লি সালাতা মা ইউক্তাবু লাহু মিনহা ইল্লা উসবুহা। আল্লাহর বান্দা সালাত আদা করে, কিন্তু তার জন্য কেউ আছে যার নামা সালাতের দশ ভাগের এক ভাগ লেখা হয়, কয় ভাগ নাকি পায়? দশ ভাগের এক ভাগ। তুস ওহা, কেউ আছে নয় ভাগের এক ভাগ। সুমন ওহা, কেউ আট ভাগের এক ভাগ। শুভ ওহা, সাত ভাগের এক ভাগ কেউ আছে। শুধু সোহা, কেউ আছে ছয় ভাগের এক ভাগ। খুম সোহা, কেউ আছে পাঁচ ভাগের এক ভাগ। রুব ওহা, চার ভাগের এক ভাগ। তুলু সোহা, তিন ভাগের এক ভাগ। নিঃসোহা, অর্ধেক। সন্দেহ তাহলে সালাত সবারই, যদিও মনে করি ধরে আমরা যে এর যে স্বভাব রয়েছে, এর যে আদা করার পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির মধ্যে ত্রুটি হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু নামাজ বা সালাত আদা করতে না পারার কারণে সুন্নত ওয়াজিব ফরজ মুস্তাহাব রুকন যা কিছু আছে সবকিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি পদ্ধতি অনুযায়ী আদা না করার কারণেই এই ভাগ, ঠিক কিনা? নিঃসন্দেহে আমরা যখন সালাত পড়ি আমাদের দিল চাই ওই পুরো পুরি যেন আমরা কে সালাতের স্বভাব আমরা পাই, ঠিক কিনা? আপনারা সেটা আপনাদের আগ্রহ আছে তো নাই? সালাতের পদ্ধতি আদা করার আগে আপনাদেরকে দুইটা কথা বলে রাখা উচিত। সেটা হলে যখন আমরা পদ্ধতি শুরু করব তখন দেখবেন যে আমাদের প্রচলিত সালাতের মধ্যে আর সহি হাদিসের মাধ্যমে যে সালাত পাওয়া যায় অনেক কিছু গড়মিল পাওয়া যাবে, ঠিক কিনা? এই জন্য আপনাদের আবারও একটু মানে নতুন করে আপনাদের ব্রেনের মধ্যে ওই কথাটা দিতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি সঠিক, যেটা সহি হাদিস আছে সেটাই, ঠিক কিনা? সহি হাদিস মানে রাসূল করেছেন, যঈফ হাদিস মানে কিছু যঈফ আছে যার কোনো পাত্তাই নেই, আর কিছু যঈফ আছে যেগুলি হতে পারে যে রাসূল করেছেন, হতে পারেছেন করবেন, না রাসূল করেছেন সেটা করবেন। এই জন্যে কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের বাণীকে অনুসরণ করা, মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেয় তাই গ্রহণ করো, রাসূল যা ছাড়তে বলে তা পরিহার করো। ইচ্ছাবে ও মা উজরা ইলাইকুম মির রব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই অনুসরণ করো, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অনুসরণ, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে তোমরা মজবুত করে ধরবে, তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম এই দুইটাকেই ধরবে মজবুত করে। সেদিন কোনো জয়ী ভারী ছিল নাকি? যেদিন রাসূল ইন্তেকাল করেছেন সেদিন জয়ী বলে কোনো জিনিস ছিল? পরবর্তীতে জাল হাদিস বলে কোনো জিনিস ছিল? সেদিনকে কোরআন হাদিস ছাড়া অন্য কোনো জিনিস ছিল? কোনো মাঝহাব ছিল? কোনো ইমাম ছিল? এই জন্য বন্ধুগণ আমাদের চারজন যে শ্রদ্ধেয় ইমাম তাদের দিকে যদি আমরা দেখতে যাই, সকলেই আমাদের সুন্নতের অনুসরণ এবং সুন্নতের পরিপন্থী যে কোনো ফতোয়াকে পরিহার করার জন্য তারা আমাদেরকে আদেশ করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জায়েদকে আপনাদের একটু আগে পড়েছিলাম, একটা মধ্যে একটু ভুল হয়ে গেছে, ইচ্ছাবে ও মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, ওখানে তাত্তাকে যা বলে ফেলছিলাম বলে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, সূরা আরাফ 3 নম্বর আয়াত। যে তোমরা তোমাদের পূর্ব পক্ষ থেকে যা আছে তারই অনুসরণ করো এবং তোমাদের আল্লাহ কা অন্য কাউদেরকে ওয়ালি বানাই নিও না। এ পর্যায়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইযা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, যে সহি হাদিস পেয়ে যাও তাহলে সেটাই আমার মত। তাহলে মনে করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো ফতোয়া যদি জয়ী হাদিসের মাধ্যমে আসে, এর বিপক্ষে যদি সহি হাদিস আসে কোনটা মানবেন? তাহলে ইমাম আবু হানিফাকে ছোট করা হলো না, তাকে আসলে মানা হলো? মানা হলো। ইমামদের রোজ রাখো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লা ইয়াহিল্লু লি আহাদিন, উপরের উক্তিটা কোথায় রয়েছে? এটা হাশিয়াতুল আবেদিন প্রথম খণ্ড 63 পৃষ্ঠা, রুস্তমুল রাসমুল মুফতি প্রথম খণ্ড 4 পৃষ্ঠা, এই ধরনের আপনার ইকাদুল হুমাম 62 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরো ইরশাদ করছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা, ওই ব্যক্তির আমার কথা গ্রহণ করা হারাম, জায়েজ না, হালাল না, যতদিন পর্যন্ত না জানবে আমি ইমাম আবু হানিফা কোথা থেকে এই কথাটা গ্রহণ করেছি, কোথা থেকে মানে কোন কোরআনের আয়াত বা কোন হাদিসের ভিত্তিতে গ্রহণ করেছি, অর্থাৎ বিনা দলিলে আমার কোন কথাকে গ্রহণ করা হারাম, হালাল নয়। অন্য বর্ণায় বলছেন, হারামুন আলা মান লাম ইয়ার দলিল ইয়ুফতিয়া বিকালাম, আমার দলিল না জেনে শুধুমাত্র আমার কথার উপরে ফতোয়া দেওয়া হারাম। বললেন, কারণ আমার কথার মধ্যে ভুল থাকতে পারে। অন্য বর্ণায় বলছেন, ফাইন্নানা বাশার, আমরা তো একজন মানুষ, নাকুলুল কাওলাল ইয়াউমা ওয়া নারজিউ আনহু গাদা, আজকে একটা ফতোয়া দিই, কালকে ওটাকে কি করি পরিবর্তন করে ফেলি। অন্য বর্ণায় বলছেন, ওয়াইহাকা ইয়াকুব আবা ইয়াকুব ইয়া ইয়াকুব, আবু ইউসুফ তার প্রধান শাগরিদ তাকে বলছেন, ওয়াইহাক, তোমার খারাপ হোক মন্দ হোক, লা তাকতুব কুল্লামা তাসমা মিন্নি তাসমাউ মিন্নি, যা শুনো আমার কাছ থেকে তাই লিখো না, ইন্নি কাদ আরা রায়াল ইয়াউমা ওয়া আতরুকুহু গাদা, আর আজকে একটা ফতোয়া দিই, একটা আজকে মন্তব্য করি, কালকে ওটাকে কি করি বাদ দিই, ওয়ারাল রায়া গাদান ওয়া আতরুকুহু গাদা, আগামী কালকে একটা বলি পরশুদিন সেটাকে বাদ করে দিই, চেঞ্জ হয়ে যায়। কেন? হয়তো একটা রায় চিন্তা করে বলেছেন, হাদিস পেয়েছেন উল্টা বাদ দিয়েছেন, হয়তো একটা জয়ীফ হাদিসের উপর দিয়েছেন পেয়ে গেছেন শৈব বাদ দিয়েছেন জয়ীফ, বুঝতে পেরেছেন, হয়তো একটা মোরসাল হাদিসের ফতোয়া দিয়েছেন পেয়ে গেছেন মারফু হাদিস বাদ দিয়েছেন। কারণ তাদের যুগটা ছিল কি, তখন হাদিস গুলি একত্রিত হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল যেভাবে 10 লক্ষ হাদিসের হাফেজ, এর মানে আরো কত হাদিস ছিল তার কাছে তাহলে? কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে তখন হাদিস সংকলনই শুরু হয় নাই, বিক্ষিপ্ত। এই জন্য বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই অন্য জায়গায় বলছেন, ইজা কুলতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহি তাআলা ওয়া খাবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কাওলি, আমি যদি কোনো কথা বলে যাই, হে আমার ছাত্রীরা, হে আমার অনুসারীরা শুনে রাখো, সেই কথাটা যদি আল্লাহর এবং রাসূলের হাদিস এবং কোরআনের বিরোধী হয়, উল্টো হয়, ফাতরুকু কাওলি, তাহলে আমার কথাকে তোমরা ছেড়ে দাও। কোন একজন ইমাম বলতে পারেন যে আমার কথা মানি আর কোরআন হাদিস বাদ দিও, বলতে পারে এই ধরনের মানুষ ইমাম হতে পারে? কখনোই না। এই জন্য স্পষ্ট কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একই ভাবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই বলছেন, ইন্না মা আনা বাশারুন উখতি ওয়া উসিব, আমি একজন মানুষ, ভুল করি ঠিকও করি, ফানজুরু ফি রাই, আমার মতামতগুলিকে দেখো তোমরা, বা কুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাহ ফাখুযু, যেই মতগুলি আমার কোরআন হাদিস মুয়াফিক হয় সেটাকে গ্রহণ করো, কুল্লু মা লাম ইউওয়াফিকিল কিতাব ওয়া সুন্নাহ ফাতরুকু, যেটা কোরআন হাদিসের সঙ্গে মিল হয় না সেটাকে ত্যাগ করো। কতই স্পষ্ট কথা, লাইসা আহাদুন বাদ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়া ইউখাযু মিন কওলিহি ওয়া ইউতরাক ইল্লা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কে প্রতিটি মানুষের কথা গ্রহণ করাও যায়, ত্যাগ করাও যায়, অর্থাৎ গ্রহণ করা যাবে যদি মিল হয় কোরআন হাদিসের সঙ্গে, আর যদি মিল না হয় তাকে ছেড়ে দিতে হবে। ইবনে ওয়াহাব বলছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিতেন যে পায়ের আঙ্গুলি আছে না, এর খিলাল করার দরকার নেই, যখন খিলাল করার প্রয়োজন নেই এই ফতোয়া তিনি দিতেন। তো লোকজন যখন চলে গেল তখন তাকে আমি একাই জিজ্ঞেস করলাম, হে ইমাম মালিক, লোকজনের সামনে বললেন না, দেখেন আদব, সবার সামনে বললে ইমাম এর মধ্যে পড়ে যাবে, জিজ্ঞেস করলেন লোকজনের সামনে যে কি, বললো যে না আমি খিলাল করা এটা নাই, দলিল নেই বা এটা যায় মানে এটা প্রয়োজন নেই। তো লোকজন যখন চলে গেল, ইবনু আহাব বলছেন, ফাকুলতু লাহু ইন্দানা ফি যালিকা সুন্নাহ, হে ইমাম মালিক, খিলাল করতে হবে পায়ের আঙ্গুলি আমার কাছে সুন্নত আছে, দলিল আছে রাসূলের। ফাকাল ওয়া মা হিয়া, বললেন ইমাম, বলছেন কাকে, ইবনু আহাবকে, মালিক, কুলতু হাদাসানা লাইস ইবনু সাদ ওয়া ইবনু লাহিয়া ওয়া আমর ইবনু আল হারিস আন ইযীদ ইবনা আমর আল মুআফিরি আন আবি আব্দুর্রহমান আল হুবালি عن المستورد بن شداد القرشي قال رأيت رسول الله صلى الله عليه وسلم يدلك بخنصر ما بين أصابع رجليه حديث شنو يدل مستورد بن شداد القرشي বলছেন যে আমি রাসূলকে দেখেছি যে আল্লাহর রাসূল এই খিনসার কোনষ্ঠাঙ্গুল দিয়ে তার পায়ের আঙ্গুলের খিলাল করেছে। فقال ان هذا الحديث حسن, আরে এই তো সুন্দর হাদিস, এটা হাসান হাদিস, গ্রহণযোগ্য হাদিস। ওমা সামিতু বিহি কাত ইল্লা সা, এই মুহূর্তে শুনে এর আগে আমি কোনদিন হাদিস শুনি নাই। সুম্মা সামিতুহু বাদা যালিকা ইউসআল ফায়ামুরু বিতাহলিলিল আসাবি। ইবনে আহাব বলছেন যে এরপরে যখন তাকে ফতোয়া জিজ্ঞেস করা হতো আঙুল খিলালের ব্যাপারে, তারপর তিনি ফতোয়া দিতেন। আল্লাহু আকবার, বুঝতে পারলেন? এই ছিল ইমামদের। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই তিনি একই ভাবে বলছেন, আজমা আল মুসলিমুনা আলা আন্না মান ইসতাবারা লাহু সুন্নাহ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াহিল্লু লাহু আন ইয়াদা আলা কাওল আহাদ। সকলেই মুসলমানরা একমত, ইজমা হয়েছে যে ব্যক্তি রাসূলের কোন সহি সুন্নাত পেয়ে যাবে, ওই সুন্নতকে আমল করা তার উপরে ওয়াজিব হয়ে যাবে। কোন ব্যক্তির কথার কারণে সেই সুন্নতকে ছাড়া তার জন্য হালাল হবে না। বুঝতে পারছেন? ঠিক এইভাবে ইমাম ওইভাবে বলছেন, যা শাহনাইজ পাওয়া মাঝাবি ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহির মতোই কাল বলছেন। কি বলছেন? সহিহ হাদিস বলে সেটা আমার মাঝাব। যে কোনো মাসালা এইভাবে ইমাম, আমরা মানে কিছু কিছু বলতেছি, অনেক কথাই আছে তাদের। ইমাম আহমদ হাম্বাল ঠিক একই ভাবে বলছেন, কি বলছেন? লা তুকাল্লিদনি, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদ মালিকান ওয়ালা শাফি ওয়ালা আউযাই ওয়ালা সাউরি ওয়া খুদ মিন হাইসা আকালু। আমার তাকলিদ করো না, ইমাম আহমদ হাম্বাল বলছেন। ইমাম মালিকের তাকলিদ করো না, তাকলিদ মানে বিনা দলিলে কাউরি কথা গ্রহণ করা, দলিল ভিত্তিক গ্রহণ করো। ইমাম শাফির তাকলিদ করো না, ইমাম আউযাইয়ের তাকলিদ করো না, ইমাম সাউরির তাকলিদ করো না। যেখান থেকে তারা গ্রহণ করেছে ওখান থেকেই তোমরা গ্রহণ করো। কোথা থেকে গ্রহণ করেছেন? কোরআন এবং হাদিস থেকে। ঠিক এইভাবে অন্য জায়গায় বলছেন, রায়ুল আউযাই ওরায়ু মালিক ওরায়ু আবি হানিফা কুল্লুহু রায়। ইমাম আউযাইয়ের যেটা মতামত সেটা মত, মত ইমাম মালিকের মত একটা মত, ইমাম আবু হানিফার একটা মত, সবগুলি মত। ওহু ইনদি সওয়া, সবগুলি আমার কাছে সমান। ওয়া ইন্নামাল হুজ্জাতু ফিল আসার, হুজ্জাত বা দলিল কিসে? আসার মানে হাদিসে। এই জন্যে বন্ধুগণ, ইমামরা সকলেই একমত, যখন আমাদের কাছে কোরআন এবং হাদিস স্পষ্ট হয়ে যাবে, তখন কোনো ব্যক্তির কথা বা কোনো দেশাচার বা দেখা দেখি বা হাদিস বাদ দিয়ে বাজারের কিছু বই থেকে, আমাদের দেশে আজকাল যেরকম মকসুদুল মোমিনীন যদি কেউ পড়ে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতের 50% পাবে না ইনশাআল্লাহ। এইভাবে আরো যে সমস্ত বাজারের অনেক নামাজ শিক্ষা রয়েছে, যে নামাজ শিক্ষাগুলি পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের সহি তরিকা যেটা, সেটা পাওয়া বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা সালাতের সঠিক পদ্ধতি বর্ণনা করার আগে বলবো এই কথা, যে আমরা সকলে যদি একমত হয়ে যাই, একমত হয়ে যাই মানসিকভাবে যে আল্লাহ এবং রাসূলের সহি হাদিস মোতাবেক যেটা আমরা পাবো ওটা আমরা আমল করব, বা সেটাই সঠিক। একজন যদি আমল করতে নাও পারে, মানসিকভাবে কমপক্ষে প্রস্তুত থাকা উচিত যে তা সঠিক। নিজে যদি আমল নাও করে, কেউ যদি করে তাকে ঘৃণা না করা উচিত। আসুন তাহলে আমরা সংক্ষিপ্তভাবে এবার, কারণ বিস্তারিত আলোচনা করলে সালাতের যদি 10,000 হাদিস এক জায়গায় বসে একজন ইমাম বলতে পারেন, তাহলে কতদিন লাগবে আমাদের? এই জন্য আমাদের সংক্ষিপ্ত আমরা আলোচনা করব যে সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত কীভাবে তিনি আদা করতেন। প্রথমে আসি আমরা যে এর আগে আমরা উজুর বর্ণনা বা উজুর সঠিক পদ্ধতি আমরা সংক্ষিপ্তভাবে জেনেছি, যে উজুর সালাত সহি হওয়ার একটা শর্ত। সালাত সহি হওয়ার সমস্ত শর্তগুলি ঠিক করার পরে আমরা এবার কেবলামুখী হয়ে যখন দাঁড়াব, তো কেবলামুখী হয়ে দাঁড়াবের সময় সূত্রার প্রয়োজন হয়, এবং কেবলামুখী হওয়াটা ফরজ সালাতে ওয়াজিব, অবশ্যই আপনাকে কেবলামুখী হতে হবে। সুন্নত বা নফল সালাতে কেবলামুখী হতে হবে, যদি আপনি সফরে থাকেন, কোনো সওয়ারের উপরে থাকেন, তাহলে দুই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে। এক হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই গাধা বা যার উটির পিঠে চড়তেন সেটাকে কেবলামুখী করতেন, করে নামাজ শুরু করার পরে এরপরে যেদিকে যাওয়ার ওদিকেই যেতেন, যখন ফরজ নামাজ পড়ার প্রয়োজন হতো তখন নেমে গিয়ে কেবলামুখী হয়ে পড়তেন। যুদ্ধের সালাত যদি হয়, যুদ্ধ অবস্থায় মুজাহিদের এই সালাতের কোনো দিক নাই, যখন যেদিকে ই হবে মানে সুযোগ হবে তখন সেইভাবেই পড়বে। এই হলো কেবলা সামনে করা। কেউ যদি ভুলে কেবলা যদি কোন দিকে বুঝতে পারে না, তাহলে চেষ্টা করবে কোন দিকে কেবলা, চেষ্টা করার পরে যদি সালাত পড়ার সময় শুরু করে দিয়েছে, এরপরে খেয়াল হচ্ছে যে না কেবলা এদিকে না এদিক বা কেউ বলে দিল, তাহলে ঘুরে যাবে সাথে সাথে, নামাজ বাতিল হয়ে যাবে না। নামাজ শেষ হওয়ার পরে যদি জানতে পারে কেবলা অন্যদিকে করে সালাত আদা করেছে, তাহলে আর ফিরিয়ে নামাজ পড়ার দরকার নেই। এইভাবে সাহাবায়ে কেরামদের হয়েছে। কেবলামুখীর সময় আমাদের যদি সূত্রা সামনে না থাকে, সূত্রা বলতে কিছু একটা সামনে দেওয়া, ওয়াল হতে পারে, একটা চেয়ার হতে পারে, বা একটা পশু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে করে মানে আড়াআড়ি রেখে তাকে সামনে করে নামাজ পড়েছেন, হয়তো অনেক সময় বর্ষা বা বল্লমের সফরের সময় সামনে পুঁতে দিয়েছেন বা গেড়ে দিয়েছেন, বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে শুয়ে থাকতেন পিছনে তিনি নামাজ পড়তেন, বা যে কোনো সালাতে কেবলা সামনে করে আপনার সূত্রা দেওয়া ওয়াজিব। এক ফিট উঁচু বরাবর উঁচু কেমন কিছু, বারেকজনের পিছনে। আর এটা যখন আপনি একাকেই সালাত করবেন, ইমামের পিছনে যখন আপনি সালাত আদা করবেন, তখন ইমাম মুক্তাদিদেরকে সূত্রা, ইমামের সামনে সূত্রা থাকবে। এই জন্য মুক্তাদিদের সামনে দিয়ে যদি প্রয়োজনে কেউ যাতায়াত করে নামাজ পড়তে হবে না, কারণ আপনার সূত্রাকে ইমাম। তবে ইমাম এবং তার সূত্রার মধ্যখান দিয়ে যাওয়া চলবে না। ঠিক একাকি যখন আপনি সালাত আদা করবেন তখন আপনার সামনে দিয়ে চলা যাবেন এবং কাউকে যেতেও দিবেন না। বিশেষ করে মসজিদে যখন আপনি সালাত আদা করবেন, যদি মসজিদ বা কোনো র‍্যাক বা কিছু সামনে দেওয়া সম্ভব হয়, কাউ কেউ নামাজ পড়তে তার পিছনে, মনে করেন সবাই জায়গা নিয়ে নিয়েছে, এবার আপনার জায়গা নেই, কি করবেন? ওজন থাকলে সেটা আলাদা কথা। এই জন্য সূত্রের ব্যাপারটা আমরা গুরুত্ব দেবো, সূত্র ছাড়া যেন আমরা নামাজ না পড়ার চেষ্টা করি। কেবলামুখী হয়ে পা গুলি ঠিক সোজা হয়ে কেবলামুখী হতে হবে, বাঁকাও থাকবে না ডানে বামে। কোন সময় হয়তো অনেক সময় আমরা দাঁড়াই একেবারে বাঁকা করে, না, কেবলা থেকে পা গুলি একেবারে কেবলা হতে হবে, পায়ের আঙুল গুলি কেবলামুখী হতে হবে। কারণ যদি পা বাঁকা থাকে, বিশেষ করে যারা ভারী কাজ করে বা হালচাল বা ওদের অনেক সময় পা গুলি বাঁকা থাকে, আমাদের মতো যারা কাজ কাজ করে না আমাদের পা গুলি সোজা, দুটা পা একসঙ্গে সুন্দর মিলা যায়, কিন্তু দেখবেন অনেকের সামনের দিক বেশি ইয়ে হয়ে যায়, বেশি চওড়া হয়ে যায়, পিছনটা ইয়ে হয়ে যায় হয়তো অনেক সময়। কিন্তু চেষ্টা করতে হবে আপনাকে কেবলামুখী হয়ে দাঁড়াবার জন্য। এরপরে যে একটা বিষয় আমাদের জানা উচিত সেটা হলো, যদি আপনি বা জামাতে সালাত আদা করেন, ঠিক আছে, একাকী পড়লে তার লাইন সোজা করার কোনো ব্যাপার নেই, আপনি যেভাবে পড়তেছেন পড়েন, কিন্তু যখন আপনি যখন জামাত বদ্ধ হয়ে সালাত আদা করবেন তখন আপনার সবকে সোজা করতে হবে, লাইন বা কাতার বন্দি সোজা হতে হবে। এই বিষয়ে এবং কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াবেন, যখন আপনি লাইনে দাঁড়াবেন সোজা হতে হবে, কাঁধে কাঁধ মিলতে হবে এবং পায়ে পা একে অপরের সঙ্গে পায়ে মিলতে হবে। এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিস নোমান বিন বাশির বর্ণনা করছেন, খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাউবি সুফুফানা, রাসূল সাল্লাল্লাহু আমাদের লাইন কি করতেন, সোজা করতেন। ভালো করে শুনেন, কান্নামে ইসাউবি বিহাল কিদা, যেন তিনি ওই তীরের লাঠি, তীরের পিছনের লাঠিটা খুব সোজা হতে হয় না, ঠিক ওইভাবে যেন নিখুঁত ভাবে সোজা করতেন। হাত্তারা আন্না কাদ আকাল্লা আনহু, যখন তিনি ভাবলেন যে আমরা বুঝে ফেলেছি এবার লাইন সোজার ব্যাপারটা খুব জরুরি, একদিন আল্লাহ রসুল বের হলেন সালাত আদা করার জন্য, আল্লাহ আকবার এবার শুরু করবেন, হঠাৎ করে দেখলেন একটা মানুষের বুকটা লাইন থেকে একটু সামনে আগিয়ে আছে। রসুল সাহাবী বলছেন নোমানবেন বাসে, রাসূল বলেছেন যে আমরা মনে হয় লাইনের ব্যাপারটা বুঝিয়ে ফেলেছি, কিন্তু বের হয়ে তাকবীর দিবেন এমন মুহূর্তে দেখলেন একজন মানুষের, কারণ আল্লাহ রাসূল জানে ভাবে দেখতেন, আজকাল তো আমাদের এক আওয়াজ শেষ না হতে আল্লাহ আকবার ইমামরা বলে ফেলেন, দেখলেন একজনের সিনাটা সামনে আগিয়ে আছে। ফাকালা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, লা তুসাউউন্না সুফুফাকুম, তোমরা তোমাদের লাইন সোজা করবে, আওলা ইউখালিফুন্নাল্লাহ বাইনা উজুহিকুম, আর নয় আল্লাহ তোমাদের চেহারা বা তোমাদের চেহারার মধ্যে কি করবেন, তোমাদের কি মুখতালিফ করে দিবে, বিভিন্ন ভাবে করে দিবে, অন্য হালকাতে তোমাদের অন্তরের মধ্যে কি হবে, মহাব্বত এক থাকবে না, এক একজন এক এক রকম জানে। এজন্যে আবু মাসউদ আনসারী সাহাবি বলছেন যে আনতুমুল ইয়াওমা আশাদ্দু ইখতিলাফান, আজকে তোমরা আপসের মধ্যে কেন এত মতানৈক্য, তোমরা নামাজে যখন দাঁড়াও তোমাদের লাইন সোজা করো। ইমাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে বাকায়দা মানুষ নির্দিষ্ট করা ছিল তাদের চাকরি এটা, সালাতের সময় লাইন সোজা হলো কিনা, কাঁধে কাঁধ মিললো কিনা, পায়ে পা লাগলো কিনা, এরপরে গিয়ে যখন বলতেন যা কমপ্লিট, তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকবীর দিয়ে নামাজ শুরু করতেন। আল্লাহু আকবার। ইমাম আহমদুল হাম্বাল এবং আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন, যেখানে নোমান বিন বাশির বা ইমাম বুখারিও তালিক ভাবে নিয়েছেন, ইমাম এই সাহাবি বলছেন যে রাআইতুর রাজুলা ইউলজিকু কাআবাহু বিকাআবি সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতিহি ওয়া মানকিবাহু বিমানকিবিহি। নোমান বিন বাশির বলছেন যে এরপরে আমরা দেখতাম আমাদের সবাই কি করতেন, একে অপরের কাঁধে কাঁধ পায়ে পা সুন্দর করে একে অপরে মিলাই দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উকিমাতিস সালাত, নামাজের ইকামত হয়ে গেছে। ফাকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিওজহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখলেন যে লাইন সোজা হয়েছে কিনা দেখতেছেন। ফাকাল আকিমু সুফুফাকুম, তোমাদের লাইনকে তোমরা সোজা করো। তারাসসু তারাসসু, রাসাস বলা হয় শিশাকে, শিশা যে তুম ঢেলে শিশা ধরা প্রাতির মতো তোমরা একে অপরের সঙ্গে মিলে দাঁড়াও। সৈন্য আরা তুমিন ওরা এ জাহারি, আমি আমার পিছন থেকে তোমাদের দেখতে পাই, তোমরা লাইন সোজা করো কিনা, একে অপরে পায়ে পা লাগাও কিনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানা আহাদুনা ইউযিকু বিমানকাবি সাহিবিহি ওয়া কাদামিহি বিকাদামি। বুখারী শরীফের বর্ণনা ইমাম হযরত আনাস বলছেন যে আমরা একে অপরে কি করতাম, পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দাঁড়াতাম। হযরত আনাস এরপরে বলছেন ওয়াকালানা লাউ ফালতু যালিকা বিআহাদিহিম লানাফারা কাআন্নাহু বাগালুন সুমু। ফতুল বারী দ্বিতীয় খণ্ড 174 পৃষ্ঠা। হযরত আনাস বলছেন যে আজকে যদি ওইটা করি যেটা সাহাবায়ে কেরাম করতেন, একের অপরের পায়ে পা এবং কাঁধে কাঁধ লাগা, যদি আজকে এটা করি তো তোমরা ওই যে সমস্ত খচ্চরগুলি ভেঙে যায়, অনেক গরু আছে না ভেঙে যায় একটু ছুটা ফেলে, তো ওইরকম ভেঙে যাওয়া খচ্চরের মতো তোমরা ভেঙে যেত। আজকে যদি আমরা করতাম তোমাদের পায়ে পা লাগাতাম কাঁধে কাঁধ, তো তোমরা ওই গাধার মতো বা খচ্চরের মতো যেগুলি ভেঙে যায় ওইটার মতো তোমরা ভেঙে যেত। আজকে অনেকে আছে, আমাকে অনেকেই বলে যে সৌদিটা পাখিতে ধরে কেন, আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমি ওটা হাদিস, এটা হাদিস হাদিস, এটা আমার দেশে যেটা করে না, তো যখন খিচে ধরতে পারে যখনই আমার পায়ে পা লাগাই, একদিন আমাকে বলতেছিলেন তখনই আমি পা সরাই নি। তো হযরত আনাসেরই কথা হচ্ছে, যখন এখন যদি তোমাদের কাউরি পায়ে পা আমি লাগাই কাঁধে কাঁধ, তাহলে তোমরা ওইরকম পা টানতেই থাকবে, সরাতেই থাকবে। সবচেয়ে যেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা তাসুফুনা কামা তাসুফুল মালায়েকাতু ইনদা রাব্বিহা, হে আমার সাহাবায়ে কেরাম, ফেরেশতারা যেভাবে আল্লাহর দরবারে লাইনবন্দী হয় ওইভাবে তোমরা হতে চাও না? বললাম বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আমরা তো এভাবে হতে চাই। ওয়া কাইফা তাসুফুল মালায়েকাতু ইনদা রাব্বিহা, হে আল্লাহর রাসূল সাহেব, আর ফেরেশতাগণ আল্লাহর কাছে কিভাবে লাইনবন্দী হয়? ক্বালা ইয়াতিমুনা আস-সুফুফাল উলা, তারা প্রথম লাইন একের পর এক লাইন সুন্দর করে সোজা করে, ওয়াতারাসাউনা ফি সুফফিস সফ, এবং তারা একেবারে পাতিল ঢালার মতো একে অপরে মিলে মিলে তারা কি করে লাইনবন্দি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, কি বলছেন, আন আনাসিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুসু সুফুফাকুম, তোমাদের লাইনগুলি একে অপরে মিলিয়ে নাও, ওয়াকারিবু বাইনাহা, একটা অপরটা দূরা বেশি দূর করিও না, কারণ একটা লাইন 4.5 ফিট, আপনি যে দাঁড়াবেন 3 গজ হলে কত হয়, 4.5 ফিট হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়াতেন মসজিদের জায়গা থার্ড হাদিসে আছে 3 গজ, তাহলে 4.5 ফিট। ওয়াহাবু বিল আনা, তোমরা একে অপরের কাঁধে কাঁধ মিলাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, ইন্নী লারা শাইতানা ইয়াদখুলু মিন খালালিল সফি কাআন্নাহাল খাযাব, আল্লাহর কসম আমি দেখতে পাই শয়তান তোমাদের কাতারবন্দির মধ্যে যে ওই ছিদ্র থাকে দুইজনের পায়ের মধ্যে ফাঁকা রাখো, ওইখানে শয়তান আসা যাওয়া করে, ডিস্টার্ব করে তোমাদের সালাতের মধ্যে। কাআন্নাহাল খাযাব, কালো ছাগলের বাচ্চা যেরকম একটু ফাঁকা পড়ে এখান দিয়ে ওখানে যাতায়াত করে, ঠিকভাবে শয়তান যায় আমি দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা বর্ণনা শুনলে আপনার কাছে আরো স্পষ্ট হবে। আল্লাহ রাসূল হযরত আনাস বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাউ ইস্তাউ ইস্তাউ, রাসূল তিনবার বলছেন লাইন সোজা করে নাও, তোমরা লাইন সোজা করে নাও, লাইন সোজা করে নাও। ফাল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ তার কসম, ইন্নিলা আরাকু মিন খালফি কামা আরাকু মিন বাইনা ইয়াদাই, আমি তোমাদের পিছন থেকে দেখতে পাই যেমন আমি সামনে থেকে দেখতে পাই। এটা রাসূলের একটা মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, আন ইবনে উমার قال قال رسول الله صلى الله عليه وسلم اقيم الصفوف, তোমরা লাইনকে সোজা করো, وهذا بين المناكب, তোমরা কি করো, কাঁধ একে অপরে মিলিয়ে নাও, সমান করে নাও, وسد الخلل, দুইজনের মধ্যে যত ফাঁকা বন্ধ করো, ولينوا بايديكم ولينوا بايديكم بايدي اخوانكم, এবং একে অপরের হাতের সঙ্গে তোমরা কি নরম করো, গুতাগুতি করো না, একবার আপনি এমন করে হাত বাঁধছেন আর একজনের গুতা না, তুমি নরম করো হাতটাকে, একটু শক্ত করে ধরেন, তাই না, নরম করে ধরেন, তাহলে আরেকজনের জন্য কষ্ট না হয়। ওয়ালা তাদুরু ওয়ালা তাদারু খুরুজাতিন লিশাইতান, শয়তানের জন্য তোমরা ফাঁকা রেখে দিও না, দুই পায়ের মধ্যে একে অপরের মধ্যে, দেখছেন, ওয়ামান ওয়াসালা সফফান ওয়াসালাহুল্লাহ, যে লাইন মিলাই লাইনে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক মিলিয়ে রাখে, ওমান কাতাহু কাতাহুল্লাহ, আর যে লাইনকে কেটে দেয় মধ্যখানে ফাঁকা রাখে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। মুসনাদে বাগদার এই হাদিসটা আবু দাউদ রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন সহিহ সনদে, মুসনাদে বাগদার এই হাদিসটা হাসান সনদে এসেছে, মান সাদ্দা ফুরজাতান ফি সফি গাফারাহুল্লাহ, যে লাইনের মধ্যে ফাঁকা বন্ধ করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে। এই জন্য বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে যে লাইন সোজা করা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়া এবং পায়ে পা মিলিয়ে দাঁড়া, এটা অনেকেই ওয়াজিব বলেছেন, অধিকাংশ এটা গেট সুন্নত বলেছেন। তাহলে আপনি শয়তানের জন্য যদি জায়গা ছেড়ে দেন, রাসূল যেখানে বলছেন তোমরা ছিদ্র বন্ধ করো, তোমরা ফাঁকা বন্ধ করো, আমরা বলি, আমি আশ্চর্য হই যে এই লাইন বন্ধ করার ব্যাপারে এই তো আপনারা হাদিস শুনলেন। এবার শুনেন আমাদের কিছু ইমামদের কথা, ইমাম মুহাম্মদ আল আসার কিতাবুল আসার, ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ, ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ তার সবচেয়ে যোগ্য সাগরী। ইমাম মুহাম্মদ তার কিতাব কিতাবুল আসারে বলছেন, বাব ইকামাতুস সুফু, লাইন সোজা করার অধ্যায়, প্রথম খণ্ড 192 পৃষ্ঠা, হায়দরাবাদের ছাপা। কি বলছেন, আন ইব্রাহিম আন্নাহু কানা ইয়াকুলু সাউউ সুফুফাকুম وسو مناكبكم تراثوا او لا يخت تراثوا ولا يختلن لكم الشيطان ইব্রাহিম নাকি যে ইমাম আবু হানিফার শিক্ষক ছিলেন বলতেন, তিনি বলতেন কি বলতেন, তোমরা লাইন সোজা করো, আপোষে তোমরা কি করো, একে অপরের কাঁধে কাঁধ সোজা করে নাও, তারাস্তু, এবং মধ্যখানে কোনো ছিদ্র ছাড়াই তোমরা ফাঁকা ছাড়াই লাইন বন্দি করো, আর না হয় তোমাদের শয়তান সেখান থেকে কি করবে, তোমাদের মধ্যে খালাল দেবে, তোমাদের মধ্যে ছিন্ন ভিন্ন করবে, এখান থেকে যাতায়াত করবে। কালা মোহাম্মদ ইমাম হানিফার শাগরিদ বলছেন, মোহাম্মদ ওবিহি না আকুলু, এটাই আমরা গ্রহণ করি, অর্থাৎ লাইন সোজা করতে হয়, মধ্যখানে কোনো ফাঁকা রাখা চলবে না। লাইন বাগি আইনুতরাকা সফু ওবিহিল খালাল, লাইনের মধ্যে ফাঁকা রেখে লাইন ছাড়া চলবে না, এটা উচিত নয়। হাতটাই সৌ, যখন পর্যন্ত সোজা না হবে, এবং দুরুল মুখতার, এগুলি হানাফি মাযহাবের কিতাব, এগুলিতে বলছে যারা মুখতারি তাদের উচিত কি আপোষের মধ্যে কোনো জন্য ফাঁকা না রাখে, একে অপরে মিলিয়ে নাই, ওয়াইনাসুতুল খালাল, ছিদ্র বা ফাঁকা যেন বন্ধ করে, কিছু হুক লাইনের মধ্যে, ওয়ালিসৌমু মানাকিবাহুম, এবং তাদের কাঁধগুলি যেন বরাবর হয়, একে অপরে লেগে থাকে, ওয়াম বাগিলিল ইমাম, এবং ইমামের উচিত হলো আইয়ামুরাহুম বিযালিক, ইমাম যেন তাদেরকে অর্ডার করে লাইন সোজা করা এবং পায়ে পা কাঁধ মিলতে। আমাদের দেশে ইমামরা দেখবেন লাইন সোজা করতে বলে, কিন্তু কাঁধে কাঁধ পায়ে পা মিলাতে বলে না, হাদিস শিখে এক অংশ পালন করে আর এক অংশ পালন করে না, কেন পরে শুনেন, এবং ইমাম কি করবেন, মধ্যখানে যেন দাঁড়াবেন, মধ্যখানে দাঁড়াবে, একটা হাদিস এসেছে, হাদিসটা দুর্বল কিন্তু দাঁড়াতে হবে, এটাই হলো ফাতোয়া। তাতারে খানিয়াল বলতেছেন যে এটাই এইভাবে দাঁড়াতে হবে, ফাতোয়া স্বামী প্রথম খণ্ড 595। এরপরে আমরা আশ্চর্য হই যখন আমরা হাদিস পেলাম, যখন আমরা ইমামদের কথা পাচ্ছি। ইমাম আবু হানিফা বা ইমাম হানাফি মাযহাবের কথা এই জন্য উল্লেখ করলাম যে অন্য ইমামরা সকলেই একমত পায়ে পা লাগাতে হবে, কাঁধে কাঁধ লাগাতে হবে। শুধু হানাফি মাযহাবের কিছু ফতোয়া আছে, যেরকম আপনাদের একটা ফতোয়া শোনাই, হাদিসগুলি সব বর্ণনা করার পরে বলতেছেন সহিহুল বুখারীতে, একজন ভালো আলেম, আমি নাম বলছি না, বলতেছেন, এরপরে বলতেছেন ইহা এই মতলা হয় কে দো আদমি কে দরমিয়ান চার আঙ্গুলিও কা ফরক হোনা চাহিয়ে। সবকিছু বলার পরে বলছে এটাও ফতোয়া আছে যে দুইজনের মধ্যে চার আঙ্গুল ফাঁকা রাখতে হবে। কার ফতোয়া এটা? হাদিসগুলি বর্ণনা করার পরে বলছেন যে হ্যাঁ লাইন সবকিছু ঠিক, এরপর বলছে এটাও ফতোয়া আছে। কি ফতোয়া আছে? যে দুইজনের মধ্যে চার আঙ্গুল ফাঁকা রাখতে হবে। কোথা থেকে আসতে এটা? এই জন্য প্রথমে আপনাদের বলছিলাম যে আমরা যদি ইমামদের দিকেও ফিরে যাই, আমরা যদি সত্যিকারের যেগুলি কোরআন হয় তাতে ফাকিহদের, এই জন্যে যতগুলি মাঝহাব আছে, মাঝহাবের যারা মহাদ্দিক ওলামা তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই কোরআন এবং হাদিসের সঠিক মাত্রাকেই পেশ করেছেন। কিন্তু তারপরে যারা, যেরকম একটু পরে আমাদের আসবে, একটু পরে আমাদের অনেক আরও আসবে যেরকম হাত বাঁধার ব্যাপারটা, তখন আমরা দেখব যে দেখবেন এক এক মাঝহাব এক এক ফতোয়া দিয়েছে। কিন্তু সকল ইমামদের, সকল মহাদ্দিকে ওলামারা বলছেন যে না সহি কোনটা সেটাই তারা ফতোয়া দিয়েছে। তাহলে সংক্ষিপ্ত আমরা এটাই জানলাম যে বন্ধুগণ, আজকে আমাদের মসজিদগুলিতে যদি আমরা প্রবেশ করি জামাতের সময়, কেউ দুই চার আঙুল আগে আছে, কেউ পিছিয়ে আছে, লাইন বাঁকা হয়ে গেছে। আজকাল যদি এই সেজদা আমাদের এই সৌদি আরবের ওই লাইন দেওয়ার লাইন দাঁড়াবের জায়গা না হতো, আমাদের দেশে দড়ি বেঁধে থাকা না হতো, তাহলে কোথায় যে যেত লাইন, তার কোনো পাতে থাকতো না। আর সবচেয়ে যেটা বড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা লাইন ছলে করো আর নয় তোমাদের অন্তরের মধ্যে একে অপরের কি হবে, ইখতিলাফ হবে, তোমাদের কি হবে, মত পার্থক্য হয়ে যাবে। আজকে কত মত, সলাত কায়েম করি একই ইমামের পিছনে, একাকের নামাজ এক এক রকম, ওটা তো থাকলো, এককের মত এক এক রকম, বাইরে বাইরে হইতে এক একজন এক একটা ধরে আছে, আছে কি না? এই জন্য সবচেয়ে যেটা বড় ক্ষতি যে আমাদের দেখেন দিলের মধ্যে, আমাদের আপোষের মধ্যে এই সম্পর্ক কত দুর্বল হয়েছে। হইতে পারে এই যে লাইন বন্ধি আমরা ঠিক মতো করি না, রাসূলের যেহেতু বাণী লাইন বন্ধি আমাদের লাইন সোজা করতে হবে, জামাতে নামাজ করতে হলে কাঁধে কাঁধ পায়ে পা, এবং একে অপরের জন্য কষ্ট না দেন, নরম হয়ে আপনাকে লাইন বন্ধি হতে হবে। মজার ব্যাপার হলো লাইনে যে ফাঁক রাখতে হবে, ওই যে চার আঙুল ফাঁকার কথা যে বললেন, হ্যাঁ বাপসের মধ্যে অনেক সময় আমরা বলি যে দুই মানে একজন ব্যক্তি দাঁড়াবে তার মধ্যে চার আঙুল ফাঁকা রাখবে, এটাও বলে বলে না, দাঁড়াবে কেমনে দুই পায়ের মধ্যে চার আঙুল ফাঁকা রেখে, এর দলিল কোথায়? এরও কোনো দলিল নেই। বরং আপনার আর এক ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ পায়ে পা মিলতে যেটুক যার প্রয়োজন ততটুক, একজন মোটা তো তার বেশি দরকার হবে, একজন চিকন তো তার পাতলা তার জায়গা কম দরকার হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এইভাবে স্বাভাবিকভাবে যার যত সিনা চওড়া অতটুকুর সঙ্গে পার একটা মাপ আছে, ঠিক ওইভাবে আপনার ডানে এবং বামে দুই ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ পা মিলাইতে যতটুকু আপনার পার ফাঁকা প্রয়োজন অতটুকুই করতে হবে, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। চার আঙুলের হাদিস কোথা থেকে আসলো? এর ফতোয়া থেকে আসলো? যেমন দুইজনের ফাঁকে, দুইজনের মধ্যে চার আঙুল ফাঁকা রাখতে হবে, এরও দলিল নেই। আবার নিজের ওই দুই পায়ের মধ্যে চার আঙুল ফাঁকা রাখতে হবে, এরও দলিল নেই। দুই আঙুল দুই পায়ের মধ্যে চার আঙুল যদি ফাঁকা রাখেন তাহলে অন্যের পায়ের সঙ্গে পা আপনার মিলবে না, মিলবে কখনই মিলবে না। তাহলে আমাদের এখানে কাম্য উদ্দেশ্য হচ্ছে আমাদের লাইন বন্দী হয়ে দাঁড়া, এর মধ্যে মহব্বত সৃষ্টি হবে, এর মধ্যে শয়তানের জন্য জায়গা থাকবে না। এই জন্য বন্ধুগণ আসুন আমরা এই সহিহ হাদিসগুলির আমল করার জন্য চেষ্টা করি। বিশেষ করে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, কেউ যদি আমল করতে ভালো না লাগে, বুঝতে অসুবিধা থাকে, যে আমল করবে তাকে ঘৃণা করবেন না, বুঝতে পারলেন? কারণ তারা সহিহ হাদিসের আমল করবে। এবার আমরা যখন লাইন বন্ধী হয়ে গেলাম, এরপরে আমাদের সালাতের যেটা কাজ সেটা কি? এটা তো আমাদের কাজ হলো এবার নিয়ত করা, ঠিক কিনা? কারণ নিয়ত ছাড়া কোনো এবাদত কবল হবে না, বা বিশেষ করে সালাত, সবাই ইত্তেফাক সালাতের ব্যাপারে যে নিয়ত ছাড়া আপনার আমল এই এই এবাদতটা কবল হবে না। নিয়ত কিভাবে করবেন এবার? নিয়ত শব্দের অর্থ হচ্ছে কি? ইরাদা করা, কাজ করা, ইচ্ছা করা, সংকল্প করা, দৃঢ় প্রত্যয় করা। আর এর জায়গাটা কোথায়? কাল দিল। নিয়তের স্থান হচ্ছে দিল। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জানিয়া হুয়াল কাস ওয়াল হিয়াল কাস ওয়াল আজমু আলা ফিল শাই ওয়া মাহালুহা আল কাল লা তাআল্লুক লাহা বিল লিসান আসলান। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নিয়ত হচ্ছে কাজ করা, ইচ্ছা করা এবং দৃঢ় প্রত্যয় করা কোনো কাজের জন্য, এবং এর স্থান কোথায়? অন্তরে। জবানের সঙ্গে জিহ্বার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। ইগাসাতুল্লাহ পান প্রথম খণ্ড 152 পৃষ্ঠা। অন্য জায়গায় ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা ইলা সলাহ ক্বালা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন নামাজ কায়েম করার জন্য দাঁড়াতেন, তখন আল্লাহু আকবার বলতেন। ওয়ালাম ইয়াকুল শাইয়্যা ক্বাবলা, এর আগে কিছু বলতেন না। আমরা বলি না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, জাই নামাজের দোয়া বলি না, এরকম দলিল আছে? জাই নামাজে দাঁড়ার কোনো দলিল নেই। বা ইন্নী ওয়াজ্জাহতু, এটাও একটা স্থান পরে আমাদের আসতেছে, বুঝতে পারলেন? ওয়ালাম ইয়াকুল শাইয়্যা ক্বাবলা, এর আগে কিছু করতেন না। ওয়ালা ইয়ালফাযু বিন্নিয়্যা, আলবাত্তা কুরিতির নিয়ত মুখ দিয়ে পড়তেন না। ওয়ালা ক্বালা উসাল্লি লিল্লাহি সলাতান কাযা, বলতেন না আল্লাহ চার রেখাতে বা দুই রেখাতে তিন রেখাতে নামাজ পড়ছি, উমুক উমুক ফরজ নামাজ বা সুন্নত বা নফল পড়ছি, মুস্তাকবিল আল কিবলা, কিবলার সামনে হয়ে এরকম কথা বলতেন না। আর বার রাকাত চার রেখাত বা দুই রেখাত তিন রেখাত বলতেন না। ইমামান, আমি ইমাম হয়ে, আও ইমামান, আমি মুক্তাদি হয়ে। ওয়ালা ক্বালা আদা আন ওয়ালা কাজা, আদা নামাজ বা কাজা নামাজ এমন কিছু বলতেন না। ওয়ালা ফরজ আবক, আর কোন ওয়াক। ওয়াহাদিহি আশরু বিদাইন লাম ইয়ানকুল আনহু আহাদুন ক্বাত, এই দশটা বিদআত যেটা রাসূল থেকে কেউ বর্ণনা করেন নাই। দশটা বিদআত কি? এক নম্বর হল নামাজ শুরু হওয়ার আগে দোয়া পড়া, ঠিক আছে, এরপরে নিয়ত মুখে পড়া, এরপরে কোন নামাজ পড়ছেন আপনি, এরপরে কেবলামুখী হওয়া, এরপরে চার রাকাত না দুই রাকাত তিন রাকাত উল্লেখ করা, এরপরে ইমাম, এরপরে মুক্তাদি হওয়া, এরপরে আদা না কাজা, এরপরে হলো ফরজ না নফল না সুন্নত, দশটা হচ্ছে কিনা? এই দশটা বিদআত লাম ইউনকাল আনহু আহাদুন কাত্ত বিইসনাদিন সহীহ, না কোনো সহি সনদে এগুলি এসেছে আল্লাহ রাসূল থেকে, ওয়ালা যাইফ, না কোনো যাইফ সনদে এসেছে, ওয়ালা মুসনাদ, না কোনো মুসনাদ রওয়ায়েত এসেছে, ওয়ালা মুরসাল, মুরসাল মানে সরাসরি রাসূল থেকে যে বর্ণনা করা, ওয়ালা মুরসাল, আর না কোনো মুরসাল রওয়ায়েত এসেছে, লাফজ ওয়াহিদা তো শব্দ আছে নাই মিনহা আলবাত্তা, বাল ওয়ালা আন আহাদ মিন আসহাবিহি, না কোনো সাহাবি থেকে এসেছেন, ওয়ালা ইস্তাহসানাহু আহাদ মিন আত-তাবেঈন, না কোনো তাবিরা এটাকে ভালো মনে করেছেন, ওয়ালা আইমাতুল আরবা, না কোনো আইমা আরবা, চার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, না ইমাম শাফি, না ইমাম মালিক, না ইমাম আহমদ, কেউ এটাকে বলেন নাই। আল্লাহু আকবার, আমাদের দেশে তো মাশাআল্লাহ নিয়ত না বলে মনে নামাজই হয় না। শেখ আব্দুল হাক হানাফি, হানাফি মাযহাবের ইমাম, কি বলতেন দেখেন, লা ইয়াজুজু আত-তালাক, এই যেটা বর্ণনা বললাম জাদুল মাক প্রথম খণ্ড 51 পৃষ্ঠা। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আরো বলছেন যে এই যে মানুষ নিয়ত পড়ে, এটা শয়তানের একটা অসুখ, ছাড়া কিছু না। শয়তানে এই যে শব্দগুলি বানাইছে, এগুলি মানুষের বানানো, আর যে পড়ে এটা শয়তানের অসুখ, ছাড়া কিছু না। এই মনে হয় আমার কিছু পড়লাম, নিয়ত মনে হলো না, নামাজ মনে হবে না। নিয়ত তো অবশ্যই করতে হবে, কিন্তু না পড়ার কারণে সে স্যাটিসফাই না, কেউ নেই হলো কিনা, ফরজ হলো না, নফল আল্লাহ কোনটা ধরবে? আল্লাহ বুঝি আপনার দিলের খবর রাখেন না। হ্যাঁ, এই জন্য বন্ধুগণ আব্দুল হক হানাফি রহমতুল্লাহ বলছেন, লা ইয়াজুজু আত-তারাফুদু বিন-নিয়্যাহ, নিয়ত মুখ দিয়ে পড়া যায় না। বিমান আন্না যালিকা খিলাফু সুন্নাহ, সুন্নতের সরাসরি খিলাফ, উল্টো। ইসলাম ইউনকাল যালিকা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এটা রাসূল থেকে বর্ণনা আসে নাই। ওয়া আসহাবি, না তার সাহাবী থেকে এসেছে, ওমান তাবিউন, না কোনো তাবি থেকে বর্ণনা এসেছে। লামা আফসারু মিসকাত প্রথম খণ্ড 55 পৃষ্ঠা। এইভাবে মুজাদ্দাদ আল ফিসানি শেখ আহমদ সার হিন্দি হানাফি বলছেন, তিনি উর্দু দিয়ে মানে উনার কিতাব দফতর আউয়াল প্রথম খণ্ড 186 পৃষ্ঠা এবং 73 পৃষ্ঠায় অবশ্য ফার্সি দিয়ে বলেছেন, যার অর্থ হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না কোনো সহি সনদে, না কোনো জয়ীফ সনদে, না সাহাবায়ে কিরাম থেকে, না তাবিদের থেকে এই ধরনের কোনো নিয়ত পড়ার কথা এসেছে। এভাবে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ালাউ মাকাসা আদু উমরা নূহিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, ফাতশু, কেউ যদি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স পেয়ে এই দুনিয়ায় কি করে অবস্থান করে, কত বছর বেঁচেছিলেন? 950 শুধু দাওয়াতই করেছিলেন, তাহলে আর তার আগে কত বছর?
হযরত নূহ আলাইহিস সালামের বয়স থেকে কেউ যদি তালাশ করতে থাকে, হাল ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কি নিয়ত করেছেন, আও আহাদুন মিন আসমিন আসহাবি সাইয়ান, অথবা তার সাহাবা একরামে এভাবে কেউ কিছু করেছেন, মিনজার কামা লামা জাফরা বিহি, সে কোশ্চিন করে খোঁজ করে পাবে না, ইল্লা ইনজাহিরা বিল কাযিবিল বহর, হ্যাঁ কেউ যদি মিথ্যা বলে তাহলে বলতে পারে, একেবারে সরাসরি মিথ্যা ঝুট, যাহা রাসুল্লাহ করেছেন বা সাহাবি করেছেন ঝুট বললে পাবে, কিন্তু যদি হযরত নূহ আলাইহিসসালামের বয়স পেয়েও যদি 950 বা 1000 বছর যদি তালাশ করে তাহলে তা আল্লাহ রাসুল বা সাহাবি থেকে কোনো দলিল খোঁজ করে পাবে না। ফালাউ কানা ফি হাযা খাইরুন, নিয়ত পড়ার ব্যাপারে যদি কোনো ফায়দা থাকত, লা সাবাকুনা ইলাই, তাহলে সাহাবা ইকরামই আগে করতেন, ঠিক কিনা, ওয়ালা দাল ওয়ালা দালুনা আলাই, আর তারা আমাদেরকে পড়তেও বলতেন। ইগাসাতুল্লাহ আহবান প্রথম খণ্ড 198। এইভাবে মাওলানা আব্দুল হাই হানাফি রহমতুল্লাহ আলাই আকামুন নাফাইস বলছেন, কেতিরাম মাসুইল তো আনিস তালাফ হতে পিনিয়া, নিয়ত মুখ দিয়ে পড়বো কিনা অনেক আমাকে প্রশ্ন করা হয়েছে, হাল সাবাত জালিকা মিন ফিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এদিকে আল্লাহ রাসূল করেছেন, ওয়া সাহাবী সাহাবা ইকরাম থেকে কোনো প্রমাণ আছে, ওয়া হাল লাহু আসলুন ফিস শার, এর কি কোনো দলিল আছে শরীয়তে, আজাবতু বি আন্নাহু লাম তাসবুত জালিকা মিন সাহিবি শার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো দলিল নেই, প্রমাণ নেই, ওয়ালা মিন আহাদিন মিন আসহাবিহি, তার সাহাবা ইকরাম থেকেও এর প্রমাণ আছে নাই। ফতোয়া উলামায়ে হাদিস দ্বিতীয় খণ্ড 90 পৃষ্ঠা। এইভাবে বন্ধুগণ আমাদের যারা বিশ্বাসযোগ্য যারা ইমাম বা ওলামা ইকরাম সকলে, আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি ফাতুল কাদির, ফাতুল কাদির হেদায়াত শরীফের ব্যাখ্যা কে লিখেছেন, আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি প্রথম খণ্ড 108 পৃষ্ঠায় বলছেন যে কোনো দলিল নেই, শেষ পর্যায়ে বলছেন ওয়া হাযিহি বিদআহ, এটা কি বিদআতের কোনো দলিল। আল্লামা শামি রহমতুল্লাহ আলাই বলছেন যে কিতাবুল হিলিয়ার মধ্যে আরো অতিরিক্ত আছে যে চারজন ইমাম থেকে কার থেকে দলিল নেই, ফতোয়া শামি প্রথম খণ্ড 286 পৃষ্ঠা। এই জন্য বন্ধুগণ হানাফি মাযহাবের যারা প্রত্যেকটা কথাকে দলিল তলাশ বেশি করে করেছেন, আপনার এই ধরনের কিতাবগুলিতে মুস্তামলি বা শারহুল মানিয়া বাহারুল রায় এই সমস্ত বইগুলিতে কেউ দলিল পেশ করতে পারে নাই নিয়ত পড়ার পক্ষে, চমৎকার করে আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই আলমির কাত মিশকাত শরীফের, মিশকাতের অনেক আপনার নাম জানেন, জানেন কিনা, মিশকাত শরীফের তিনি ব্যাখ্যা লিখেছেন, সেই কিতাবের প্রথম খণ্ড 36 এবং 37 পৃষ্ঠায় বলছেন যে কোনো দলিল নেই সে থেকে বলছেন এটা বিদআত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দগিতে 30,000 বার নামাজ আদা করেছেন কিন্তু তিনি একবারও মুখ দিয়ে নিয়ত পড়েন নাই। আল্লাহ হয় তার একটা হিসাব হয়তো সবে মেরাজ হিসাব করে উনি রাসুলের ইন্তেকাল পর্যন্ত হিসাব করে বলছেন যে 30,000 অত রাসুল সাল্লাম ফরজ নামাজ বাকি তারও কত পড়েছেন, হ্যাঁ কিন্তু তিনি জিন্দগিতে একবারও করেন নাই, টাকার নামাই একবারও তিনি মুখ দিয়ে নিয়ত পড়েন নাই। তাহলে এবার আমরা আছি দ্বিতীয় যেটা আমাদের কাজ, এবার লাইন বন্দি হয়ে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে এবার আপনাকে নিয়ত করতে হবে। তাহলে নিয়ত দিলির কাজ, নিয়তে যে আমরা পড়ি যা বলি এটাকে আদৌ কোনো প্রয়োজন আছে, কেউ কি জুমার নামাজ আসরের নিয়তে পড়তে যায় নাকি, যাই, আপনি যখন একামাত হচ্ছে তো ফরজের জন্যই তো আপনি দাঁড়িয়েছেন, তখন তো নফলের প্রয়োজন, আপনি কাজা পড়ছেন না আদা পড়ছেন এ তো আল্লাহ ভালো করে জানেন, জানেন না, মুস্তাকবিলের সামনে করেছেন আল্লাহ জানে না, ইমাম না মুক্তাদি আল্লাহ দেখেন না, আজ আপনি একটু চিন্তা করেন যে এই জিনিসগুলি মুখ দিয়ে পড়েন আদৌ কি আল্লাহকে বলার কোনো প্রয়োজন আছে জিনিস যখন আপনার অন্তর জানে, এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো করেন নাই, এর আদৌ কোনো প্রয়োজন নেই। এই জন্য আপনার যদি প্রশ্ন করেন তাহলে নিয়ত কোন থেকে আসলো, বলবো এক প্রকার মোল্লাদের থেকে এসছে, এটা ওই বোকালি কায়দার মধ্যে এর স্থান, হানাফি মাজহাব বলেন ছাপি অন্য অন্য মাজহাবের তো নিয়ত পড়ার কোনো দলিলই নেই, হানাফি মাজহাবের কিছু ইমাম বা হয়তো লেখকরা লিখেছেন এবং আপনারা শুনলেন হানাফি মাজহাবের বড় বড় তাফসিরাইল আলেমরা এটাকে বেদাত বলে আখ্যায়িত করেছেন এবং এর এর ওজুদ বা অস্তিত্ব শুধু ওই কায়দা বগদাদিতেই আছে, এবং বাজারের কিছু পরিচালিত নামাজ শিক্ষা আল্লাহ রসুলের হাদিসও নেই, সাহাবা ইকরামও করেন নাই, তাবিরও করেন নাই, ইমামরাও করেন নাই, কোন যোগ্য আলেম তাদের কোন কিতাবে বা হানাফি মাজহাবের যে সমস্ত যোগ্য কি বলে বিশ্বাসযোগ্য কিতাব এর কোন কিতাবেও খোঁজ করে পাবেন না, এটা পাবেন বগদাদি কায়দায়, এটা পাবেন কোথায়, ওই কিছু মোল্লা যারা মুফতিদের পড়ায় তাদের থেকে শিক্ষা পাবেন, এর দলিল কোনো কিছু তো নেই। এই জন্য আসুন, মুফতি পড়া এটা নিঃসন্দেহে বিদআত, আমরা এটাকে ত্যাগ করব। এবার আপনি দিল দিয়ে কিভাবে নিয়ত করবেন, ঠিক না? নামাজ কোন নামাজ, ফরজ না ওয়াজিব না নফল, যেটা আপনি মুখ দিয়ে বলেন যে কথাগুলি ওইগুলিই দিল দিই। এবং দিলের চাইতে দ্রুত আর কিছু কাজ করতে পারে না, ফরজ না নফল, সুন্নত না নফল, কি জোহর না আসর না চাঁদ, এই সালাতটা আপনি যখনই একামত হচ্ছে দাঁড়ালেন তখন আপনার দিল। এই জন্যে কেউ যদি নিয়ত না করে তাহলে তার সালাত হবে হবে না। একজন মানুষ মুখ দিয়ে নিয়ত করে নিল কিন্তু কি যে পড়লো এটা দিল দিয়ে সে অর্থ জানে না, মন দিয়ে কিছুই ভাবলো না, তাহলে তার নামাজ হবে? এই জন্যে দিল দিয়ে নিয়ত করতে হবে, মুখ দিয়ে আদৌ পড়ার প্রয়োজন নেই। কেউ যদি শুধু পড়ে দিল দিয়ে না বুঝে তাহলে তার নিয়তই হবে না। এই জন্য আসুন বন্ধুগণ, নিয়ত করেন, নিয়ত পড়ার প্রয়োজন নেই। আমরা কানের কাজ কোনো সময় কোনো চোখ দিয়ে করি না, মুখের কাজ আমরা মাথা দিয়ে করি না, হাতের কাজ পা দিয়ে করি না, তাহলে দিলের কাজ কেন আপনি মুখ দিয়ে করবেন? আর যেটা রাসুল করেন না আপনি কেন করবেন? এই জন্য আসুন, রাসুলের সুই তরিকায় যদি আপনি নামাজ পড়তে চান তাহলে নিয়তে গড়বড় করা চলবে না। রাসুলের দেওয়া তরিকাই আপনাকে নিয়ত করতে হবে। রাসুল 30,000, আল্লামা মোল্লা আলী কারে হানাফির যদি হিসাবে আমরা মেনে নিই, 30,000 একবারও তিনি নিয়ত করলেন না, তাহলে আপনি কেন পড়বেন? কেন আপনি শুরুতেই রাসুলের বিপরীত করে আপনি আপনার সালাতকে রাসুলের তরিকার উল্টা তরিকা করে কেন সেটাকে গায়েব কবুল করার জন্য চেষ্টা করবেন? এই জন্য আসুন, নিয়ত ছেড়ে, নিয়ত মুখে পড়া ছেড়ে, নিয়ত আমরা দিল দিয়ে করার চেষ্টা করি। অনেকে দেখি ওই যে আল্লামা ইবনে কাইয়িমের কথা, যেটা শয়তানের অসা হয়, একবার করছে আবার হাত ছেড়ে দিল, আবার দেখবেন অনেকে আছে আমার হয়তো ভুলে গেছে, জোহরের জায়গায় আসর বলে দিয়েছে, বাকরি জোহর ঈশা বলে দিয়েছে, তাই না? কিভাবে করে অনেকে আমি দেখছি একাধিকবার নিয়ত পড়ে সাড়ে পারে, এবং দেখবেন এক ওদিকে তাকবীরে তাহরিমা শেষ হয়ে গেল, দোয়া ইস্তেফতা শেষ হয়ে গেছে, সূরা ফাতিহা শুরু করে দিয়েছে, তারপরও নিয়ত নিয়ে ব্যস্ত আছে। এগুলো নিঃসন্দেহে শয়তানের অবস্থা ছাড়া আর কি হতে পারে? এবার যখন নিয়ত হয়ে গেল আপনার, কি করবেন? এবার আপনাকে তাকবীরের তাহরিমা বাঁধতে হবে, ঠিক না? তাকবীরের তাহরিমা বাঁধার সময় আপনার দুইটা হাত উত্তোলন করতে হবে, কাঁধ বরাবর দুই হাত উত্তোলন, এটা সবচেয়ে সহি হাদিস, বেশি বর্ণনাকারী, এবং কানের লতি পর্যন্ত হাত উঠা হাদিস আছে। আপনি কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর দুই হাত উত্তোলন করবেন, হাত দুইটা আপনার কেবলামুখী থাকবে এইভাবে এই পেটটা, এবং আঙুলগুলি না বন্ধ থাকবে না খোলা থাকবে, খোলা দেখছেন তো আর বন্ধ দেখছেন তো, বরং স্বাভাবিক স্বাভাবিক আছে একটা স্বাভাবিক আঙুলের দিকে এইভাবে কাঁধ বরাবর, কানের লতি বরাবর, তবে কানের লতি ধরবেন না। মাওলানা রুহুল আমিন দুই বাংলার বড় পীর সাহেব, তিনি নামাজ শিক্ষায় লিখেছেন কানের লতি ধরতে হবে, এটা একটা বিদআত, এর কোনো প্রমাণ নেই পর্যন্ত আর ধরা, ধরলে তো উপরে উঠে গেল আপনার, ঠিক কিনা? কানের লতি ধরার কোনো দলিল নেই, বরং কান বরাবর অথবা কাঁধ বরাবর আপনাকে হাত উত্তোলন করতে হবে। যদি ধরতে চান তাহলে আঙুল আপনার বাঁকা হয়ে গেল, আঙুল আপনার খোলা সোজা রাখতে হবে, সুন্নতের সরাসরি মনে রাখবেন, যখনই নিজের বাড়ানো কিছু আসবে তখন দেখবেন সেই সুন্নতের উল্টা হয়ে গেছে, বাধ্য হতেই হবে। এবার আপনি তাকবীরের সঙ্গে সঙ্গে হাত উঠাতে পারেন, আল্লাহু আকবার, হাতও উঠালেন তাকবীরও বাঁধলেন, তাকবীরও দিলেন হাতও উঠালেন একসঙ্গে, এটা তিন ভাবে যায়, তাকবীরের সঙ্গে সঙ্গে হাত ওঠা আল্লাহু আকবার, বুঝে আসছে আপনাদের? আর একটা পদ্ধতি হলো আগে তাকবীর পড়ে নেন পরে হাত বাঁধেন আল্লাহ আকবার, বুঝতে পারলেন? আগে তাকবীর পড়লেন এরপর আপনি হাত বাঁধলেন, হাত উঠিয়ে হাত বাঁধলেন। তিন নম্বরে হলো হাত বাঁধা আগে তাকবীর পড়ে আল্লাহ আকবার, তিনটাই যায় যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনটাই বিশুদ্ধ হাদিসে প্রমাণ আছে। আপনি এক একটা এক এক সময় করেন তাহলে রাসূলের তিন রকম হাদিসের আমল হবে, বুঝে আসছে আপনাদের? তাহলে হাত উত্তোলন এবং তাকবীর একই সঙ্গে আল্লাহু আকবার, আগে তাকবীর পরে হাত বাঁধেন আল্লাহ, আগে তাকবীর পড়ে নেন আল্লাহু আকবার, ঠিক আছে? আগে হাত বাঁধেন পরে তাকবীর বলেন আল্লাহু আকবার, এই তিনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসে প্রমাণিত আছে। কাজেই যখন যেটা আপনার এক এক সময় এক একটা করে রাসূলের তিন রকমের হাদিসের আমল করার চেষ্টা করে। এবার আমরা হাত উত্তোলন করে এবার হাত আমাদের বাঁধতে হবে, ঠিক না? এই হাত বাঁধা মশলাটা বড় একটু জটিল, হাত বাঁধা মশলাটা একটু জটিল, একটা একটা করে আমরা আগাবো, যদি আজকে খতম না হয় ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আলোচনা করবো। আল্লাহ মাঝে রাখবে, দয়া করবেন যেন অসুস্থ না হয়ে যায়, আসলে বেশি কথা বলে লাঞ্চের অসুবিধা হয়ে গেছে। কথা বলে এই জন্য কথা শুনতে আসেনি। কারণ আমাদের একটা প্রশিক্ষণ হলো হবুপে মাগরিব টু এসা, এসা টু সাড়ে নয়টা দশটা, আলাতুল মুকায়েস কাজ করে না, গরম, সমস্ত শরীরে শুধু ঘাম চিটে থাকে, আমি দাঁড়িয়ে আলোচনা করে থাকি, এই কষ্ট হয়ে একটু অসুবিধা হয়ে গেছে। দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ সে ভালো। হাত কোথায় বাঁধবে? হাদিসের ভাষায় বা হাদিস যেগুলি এসেছে এটা তিন প্রকার, একটা হলো নাভির নিচে, একটা হলো নাভির উপরে, আর একটা হলো বুকের উপরে। একটা হলো নাভির নিচে, একটা হলো নাভির উপরে, আর একটা হলো বুকের উপরে। হাত কিভাবে বাঁধবেন সেটা পরে, হাত কোথায় রাখবেন আগে সেটা জানেন, ঠিক আছে? হাত বাঁধারও পদ্ধতি আছে। আবার কেউ বুক নিয়ে নিয়েছেন, আমি কারোর নাম বলছি না, কোনো মাথায় হয়তো কেউ হয়তো বুক নিয়ে নিয়েছেন, কেউ বুকের নিচে তা বা নাভের উপরে, কেউ নাভের নিচে, তার তো থাকলো না কোথায়। তো মালিকি মাঝাবের কিছু লোক এবার হাত ছেড়ে দিয়ে, জানি না ওই জন্যে যে অন্যগুলা তো মাঝাব, অন্য অন্য মাঝাবরা নিয়ে নিয়েছে, এবার আমরা কোনটা ধরি, এবার হয়তো হাত ছাড়াই ধরেছে নাকি আল্লাহ ভালো জানেন, জানি না কারণ কি, কোনটা সঠিক আমরা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত রাখছেন? বিশুদ্ধ হাদিসে খুব